এবং নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা নষ্ট করতে ষড়যন্ত্র করছে মোদি সরকার, কংগ্রেস সভাপতি খড়গের অভিযোগ। গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছে রেজওয়ান হোসেন। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এবং আরো দুটি সংগঠন বলেছে যে কোনো সময়ের চেয়ে এখন গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কাছাকাছি অবস্থানে রয়েছে। হামাস, ইসলামী জিহাদ আন্দোলন এবং পপুলার ফ্রন্ট গতকাল মিশরের রাজধানী কায়রো থেকে এক যৌথ বিবৃতিতে একথা বলেছে। বিবৃতিতে বলা হয়, ইহুদিবাদী ইসরায়েল যদি নতুন কোন শর্ত আরোপ না করে তাহলে যুদ্ধবিরতি এবং বন্দী বিনিময়ের চুক্তিতে পৌঁছানো এখন অসম্ভব নয়। ফরাসি বার্তা সংস্থা এএফপি কে হামাসের একজন নেতা বলেছেন, যুদ্ধবিরতির আলোচনায় সাম্প্রতিক দিনগুলোতে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। যুদ্ধবিরতি এবং বন্দী বিনিময়ের বিষয়ে বেশিরভাগ পয়েন্টে দুই পক্ষ একমত হয়েছে বলে তিনি জানান। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে তার কথা বলার অনুমতি না থাকায় তিনি নাম প্রকাশ করতে চাননি। হামাসের এই নেতা বলেন, কিছু বিষয় এখনো অমীমাংসিত রয়েছে, তবে যুদ্ধবিরতির প্রক্রিয়ায় সেগুলো বাধা সৃষ্টি করবে না। চলতি বছর শেষ হওয়ার আগেই যুদ্ধবিরতির চুক্তি হতে পারে যদি ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নতুন কোন শর্ত আরোপ না করে। গত শুক্রবার হামাস, ইসলামী জিহাদ এবং পপুলার ফ্রন্টের কয়েকজন প্রতিনিধি যুদ্ধবিরতির চুক্তির বিষয়গুলো নিয়ে মিশরের রাজধানী কায়রোয় মত বিনিময় করেন। এ সময় তারা যুদ্ধোত্তর গাজার প্রশাসন নিয়েও আলোচনা করে। লোহিত সাগরের আকাশে আমেরিকার একটি খবরে দাবি করা হয়েছে এই ঘটনাকে মার্কিন সামরিক বাহিনী দৃশ্যত ফ্রেন্ডলি ফায়ার বলে মনে করছে। বিমানের দুই পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হলেও একজন সামান্য আহত হয়েছেন। তাদের দুজনকে সাগর থেকে ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমানটি বিপদিত হয়েছে। এর কয়েক ঘন্টা আগে মার্কিন যুদ্ধ বিমান থেকে ইয়েমেনের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। মার্কিন কেন্দ্রীয় কমান্ড বা সেন্টকম এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে বলে কয়েক রকমের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থেকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়ার পরেও ইয়েমেনের ভীতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিপদিত করতে পারেনি ইহুদিবাদী ইসরায়েলের সামরিক বাহিনী। গতকাল সকালের দিকে ইসরায়েলের রাজধানী তেল আভিভের মধ্যাঞ্চলের একটি খেলার মাঠে ওই ক্ষেপণাস্ত্র আঘাত হানে বলে টাইমস ইসরায়েলের সামরিক বাহিনী বলছে। ঘটনাটি আগাগোড়া তদন্ত করা হচ্ছে। তবে বিমান বাহিনী ও হোম ফ্রন্ট কমান্ডের প্রাথমিক তদন্তের পর ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা এবং আগাম সতর্কবার্তা নিয়ে তাদের কিছু সিদ্ধান্ত এর মধ্যে বাস্তবায়ন করা হয়েছে। দখলদার বাহিনী বলেছে, যুদ্ধ পরিস্থিতির নিরাপত্তা বিবেচনা করে আকাশ প্রতিরক্ষা কার্যক্রম এবং সতর্কতা ব্যবস্থা সম্পর্কে আর কোনো বিস্তারিত তথ্য দেওয়া যাবে না। ইহুদিবাদী সামরিক বাহিনীর প্রাথমিক তদন্ত রিপোর্ট অনুসারে ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করার জন্য বিভিন্ন ধরনের ইন্টারসেপ্টর থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এমনকি এই ক্ষেপণাস্ত্র ধ্বংস করার জন্য আকাশ এবং বায়ুমণ্ডল দুই জায়গা থেকেই বাধা দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী কয়েক স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে থাকে। এর মধ্যে রয়েছে স্বল্প পাল্লার আয়রন ডোম, মধ্যম পাল্লার ডেভিড স্লিং এবং দীর্ঘ পাল্লার অ্যারো সিস্টেম। এর মধ্যে অ্যারো সিস্টেম বায়ুমণ্ডলের বাইরে থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার কাজে ব্যবহার করা হয়, কিন্তু ইয়েমেনের এই ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়নি অ্যারো সিস্টেম। পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি আমেরিকার নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করেছে বলে মার্কিন একজন শীর্ষ কর্মকর্তা যে অভিযোগ করেছেন তা নাকচ করে দিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মমতাজ জাহরা বালুচ বলেন, পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি যেভাবে এগোচ্ছে তাতে এক পর্যায়ে দক্ষিণ এশিয়ার বাইরেও মার্কিন ভূখণ্ডে আঘাত আনতে সক্ষম হবে বলে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জন ফিনার যে অভিযোগ ও উদ্বেগ প্রকাশ করেছেন তা খুবই দুঃখজনক। পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, জন ফিনারের এই অভিযোগ ভিত্তিহীন এবং অযোগ্য। পাকিস্তান এবং আমেরিকার মধ্যকার দীর্ঘদিনের ইতিবাচক সম্পর্কের কথা উল্লেখ করে জাহরা বালুচ বলেন, আমেরিকার এই অভিযোগ সহযোগিতার ক্ষেত্রে উস্কানিমূলক। তিনি সুস্পষ্ট করে বলেন, কোনো প্রমাণ ছাড়া আমেরিকার এই অভিযোগ সামগ্রিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে সহায়ক হবে না। পাকিস্তানের এই কর্মকর্তা জোর দিয়ে বলেন, আমেরিকার সাথে কখনোই পাকিস্তান শত্রুতামূলক কোনো মনোভাব পোষণ করেনি, বরং এ অঞ্চলে মার্কিন নীতির প্রতি সমর্থন জানাতে গিয়ে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক ঠিক রাখতে গিয়ে পাকিস্তানকে অনেক বেশি ত্যাগ স্বীকার করতে হচ্ছে। গত বৃহস্পতিবার মার্কিন ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জন ফিনার বলেন, পাকিস্তান যে ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিচালনা করছে তার উদ্দেশ্য নিয়ে বাস্তব প্রশ্ন আছে। ফিনার বলেন, পাকিস্তান দিন খুবই উন্নত মানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহার করছে এবং দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে, যা পরবর্তীতে বিশাল আকারের রকেট তৈরির কাজে ব্যবহৃত হতে পারে। বাংলাদেশে জুলাই আগস্ট গণহত্যা মামলার প্রধান আসামি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে। আজ নিজ কার্যালয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, আমরা আবেদন করেছি, রেড নোটিশ জারি হয়েছে কিনা তা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলতে পারবে। তিনি জানান, ইন্টারপোলে রেড নোটিশ জারির মাধ্যমে হাসিনা সহ পলাতক আসামিদের ফেরত আনতে চায় সরকার। এর আগে গত 10 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পলাতক আওয়ামী লীগ নেতাদের গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। পরে 12 নভেম্বর ট্রাইব্যুনালের প্রসিকিউশন সংস্থা থেকে এই তথ্য জানানো হয়। গত 17 অক্টোবর জুলাই আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতার বিরোধী অপরাধের অভিযোগের মামলায় পৃথক মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ 46 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব অজিত জয়ের বিরুদ্ধে 300 মিলিয়ন মার্কিন ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। আজ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম। এর আগে শেখ হাসিনা ও শেখ রেহানা পরিবারের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে 80,000 কোটি টাকা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে 5 সদস্যের টিম গঠন করেছিল। ওই টিমকেই পাচারের ওই অভিযোগ অনুসন্ধানের জন্য নির্দেশনা দিয়েছে কমিশন। অভিযোগ সূত্রে জানা যায়, আমেরিকার গোয়েন্দা সংস্থা FBI সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব অজিত জয় বিষয়ে একটি প্রাথমিক তদন্ত করে। 2014 সালে মার্কিন যুক্তরাষ্ট্র বনাম রিজভি আহমেদ মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজিত জয়ের নাম প্রথম নজরে আসে। FBI এর তদন্তে সজীব ওয়াজের জয়ের গুরুতর আর্থিক কেলেঙ্কারির বিষয়টি উন্মোচিত হয়, বিশেষ করে তার নামে থাকা হংকং এবং কেমেন আইল্যান্ডের বিভিন্ন ব্যাংক হিসাব থেকে স্থানীয় একটি মানি এক্সচেঞ্জের মাধ্যমে ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক এবং লন্ডনের বিভিন্ন ব্যাংক হিসাবে টাকা পাচারের তথ্য উঠে এসেছে। FBI তাদের লন্ডনের প্রতিনিধির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে এবং প্রমাণ পেয়েছে যে সেখানে গুরুতর আর্থিক অনিয়ম এবং মানি লন্ডারিং এর অপরাধ সংঘটিত হয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25 মিটার। ভারতের কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে বলেছেন, নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা নষ্টের জন্য পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে নরেন্দ্র মোদী সরকার। নির্বাচনী নথি গোপন করতে নয়া আইন নিয়ে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস সভাপতি। তিনি বলেন, এই নতুন নিয়মেই বিষয়টি স্পষ্ট হয়েছে যে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে না। গতকাল ভারতের নির্বাচন ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এনে নতুন আইন ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। 1961 সালের নির্বাচন বিধির 93(2) ধারা অনুযায়ী এতদিন ভোট সংক্রান্ত সব নথি জনসমক্ষে প্রকাশ করতে বাধ্য থাকত নির্বাচন কমিশন। সেই আইন পরিবর্তন করে শনিবার কেন্দ্রীয় সরকার জানিয়েছে, শুধুমাত্র নির্বাচনী আচরণবিধি নিয়ম সংক্রান্ত নথিগুলোই এখন থেকে প্রকাশ করা হবে। এমনকি আদালত চাইলেও নির্বাচন কমিশনকে ভোট সম্পর্কিত সব নথি প্রকাশ্যে আনার নির্দেশ দিতে পারবে না। কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন খড়গে। খড়গের দাবি, কেন্দ্রীয় সরকার ভোট প্রক্রিয়ায় স্বচ্ছতা চাচ্ছে না বলেই ভোট সম্পর্কিত সব তথ্য প্রকাশ্যে আনতে তাদের আপত্তি। কংগ্রেস সভাপতি বলেন, ভারতের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করতে যে পরিকল্পিত ষড়যন্ত্র করা হচ্ছে মোদী সরকারের এই সংশোধনী তারই প্রমাণ। এটা সরাসরি সংবিধান এবং গণতন্ত্র বিরোধী। তিনি সতর্ক করে বলেন, সংবিধান বাঁচানোর সব চেষ্টা আমরা করব। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভেসিলি নেভেনজিয়া বলেছেন, ইউক্রেন এখন পশ্চিমা অস্ত্র নির্মাতাদের জন্য একটি লাভজনক সুযোগে পরিণত হয়েছে। তারা অস্ত্র সরবরাহের মাধ্যমে ইউক্রেন যুদ্ধকে দীর্ঘায়িত করে লাভবান হচ্ছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে শুক্রবার নেভেনজিয়া একথা বলেন। এ সময় তিনি মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটভুক্ত দেশগুলোকে যুদ্ধের সুযোগ নিয়ে নিজেদের প্রতিরক্ষা শিল্পের সমৃদ্ধি ঘটানোর অভিযোগ করেন। তিনি জোর দিয়ে বলেন, এটা সবার জানা যে মার্কিন, ব্রিটিশ এবং তাদের মিত্রদের সামরিক শিল্প কমপ্লেক্সের জন্য একটি আসল সোনার খনি হয়ে উঠেছে ইউক্রেন। আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিওতে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিবাদ। তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী IS এর নৈরাজ্য, এর বিরুদ্ধে ইরানের সংগ্রাম ও সিরিয়ায় ইরানের উপস্থিতি সম্পর্কে জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব ডক্টর আহমাদিয়ান খোলামেলা জবাব দিয়েছেন এক সাক্ষাৎকারে। এ সম্পর্কে এখন রয়েছে একটি প্রতিবেদন, শুনুন সোহেল আহমেদের পরিবেশন।
সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ ওসমান খামেনির কর্ম ও কীর্তি সংরক্ষণ প্রচার সংস্থার ওয়েবসাইট খামেনি.ir-কে একটি সাক্ষাৎকার। তিনি সাক্ষাৎকার বলেছেন, জনগণ জাতীয় নিরাপত্তার স্তম্ভ, জনগণ ইরানের ইসলামী বিপ্লবকে অস্তিত্ব দিয়েছে, বিজয় করেছে এবং জনগণই এই বিপ্লবকে টিকিয়ে দিয়েছে। জাতীয় নিরাপত্তা ইস্যুকে ঘিরে যে সমস্ত তথ্য উত্থাপিত হয় তা জনগণকে ঘিরে। এখানে জনগণ বলতে সব মানুষ, কারণ সব মানুষ বিপ্লব করেছে। এর দৃষ্টিভঙ্গি মনে রয়েছে ইসলামী বিপ্লবের মুক্তিমান্বিতার তত্ত্ব এবং প্রায়োগিক অবস্থান। দুই তিন বছর আগে এক বক্তব্যে তিনি বলেছেন, জনগণকে বাদ দিয়ে ইসলামী প্রজাতন্ত্রের কোন অর্থ থাকে না এবং জনগণ ছাড়া ধর্মের ইসলাম ধর্ম মতে মানুষ তার সমাজ তার নিজস্ব বিষয় পরিচালনা। সিরিয়ার সাথে তিনি বলেন, আমরা সিরিয়ার সরকারকে ক্ষমতায় আসেনি, আসাদ পরিবারের সরকার আমাদের বিপ্লবের আগে থেকে ছিল, এটি শক্তিশালী ছিল। ইহুদিবাদ ইসরায়েলের বিষয়ে আকর্ষণীয়তা এবং আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে কূটনৈতিক বিষয়ে আমাদের সাথে তাদের অভিন্ন অবস্থানের কারণে আমাদের একে অপরের সাথে যোগাযোগ ছিল এবং পারস্পরিক সমাপ্তি ছিল। গত এক দশকে এই অঞ্চলের সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তৎপরতা বৃদ্ধির সাথে সাথে ইসলামী প্রজাতন্ত্র ইরান সন্ত্রাস বিরোধী সামরিক অভিযান পরিচালনার জন্য দেশের সীমানার বাইরে সরাসরি সামরিক বাহিনী মোতায়েন করেছে বা সামরিক উপদেষ্টা পাঠিয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ নীতি হল ইরানের কারোর বিরুদ্ধে আগ্রাসনের সূচনাকারী আমরা এটা করি। দ্বিতীয় নীতি হল অন্য দেশের নিজের আদর্শবাদী অবস্থান থাকার কারণে এবং কখনো কখনো গোটা বিশ্বে নিজের মাতৃভূমি এবং স্বজনকে গুরুত্ব দেওয়ার ফলে কখনো জাতীয় সংশ্লিষ্ট সরকারের পক্ষ থেকে অবশ্যই আনুষ্ঠানিকভাবে এবং সিরিয়া এবং ইরাক উভয় দেশে আমাদের উপস্থিত হওয়ার জন্য এই দুই দেশের তৎকালীন সরকার আমাদেরকে অনুরোধ জানাচ্ছে। দ্বিতীয়ত আমন্ত্রণকারী দেশের জনগণের মোকাবিলায় অবস্থান ভাঙে। যে কোনো সরকার আমাদেরকে সে দেশে যাওয়ার জন্য আমন্ত্রণ জানান এবং আমরা চলে গেলাম অনেকটি উদাহরণস্বরূপ বলা যায় কোনো সরকার যদি সে দেশের জনগণের বিরুদ্ধে সংঘর্ষের জন্য সে দেশে আমাদেরকে আমন্ত্রণ জানায় তাহলে আমরা অবশ্যই এমন কাজ করব। আমরা এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকি। দ্বিতীয়ত নিশ্চিতভাবে জাতীয় স্বার্থ বা আদর্শের উপস্থিত আমাদের সুনির্দিষ্ট জাতীয় স্বার্থ বা সুনির্দিষ্ট আদর্শের বিষয়টি থাকতে হবে। উদাহরণ হিসেবে বলা যায় মুসলিমদের রক্ষা করাটা আমাদের নীতি আদর্শের অংশ। যদি কোনো জাতি নিপীড়িত হয় এবং এর আগে যে দুটি শর্তের কথা উল্লেখ করেছি সে দুটি শর্ত যদি পূরণ হয় তাহলে সেখানে আমাদের না যাওয়ার কোনো কারণ নেই, কারণ এটি আমাদের ধর্মীয় ও মানবিক দায়িত্ব।
রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে দেখুন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো, ওয়েবসাইট থেকে লাইভ শোনাচ্ছি firsttoday.ir/pm, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শুনবে www.facebook.com/firsttoday, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনাচ্ছি www.youtube.com/firsttoday, আর্কাইভ থেকে শোনাচ্ছি firsttoday.ir/pm/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক t.me/firsttoday, এই লিঙ্কটি আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/pm। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাটেলাইট প্রচারিত হয়। আমাদের কাছে ইমেল করার ঠিকানা রেডিও তেহরান।
আরো একটি খবর সহ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো আরো একবার জানাই। যেকোনো সময়ের চেয়ে গাজায় যুদ্ধবিরতি এখন নিকটবর্তী হামাস সহ প্রতিরোধগামী সংগঠনগুলোর মত। লোহিত সাগরের আকাশে নিজেদের ক্ষেপণাস্ত্র হামলায় ভূপাতিত হল মার্কিন যুদ্ধ বিমান, এক পাইলট আহত। শেখ হাসিনাকে গ্রেফতার করতে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন। অর্থ পাচার নিয়ে অনুসন্ধানে নামছে নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা নষ্ট করতে ষড়যন্ত্র করছে মোদি সরকার, কংগ্রেস সভাপতি খড়গের অভিযোগ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস যোদ্ধাদের হামলায় ইহুদিবাদী ইসরায়েলের আরো 5 সেনা নিহত হয়েছে। গতকাল হামাস যোদ্ধারা পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে এসব ইহুদিবাদীকে হত্যা করে। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছে, একটি জটিল অভিযানের মাধ্যমে আমাদের যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের 3 সেনাকে ছুরি মেরে হত্যা করে এবং তাদের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেয়। এই ঘটনাকে দখলদার সেনাদের বিরুদ্ধে এ ধরনের দ্বিতীয় অভিযান বলে হামাসের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। তো শ্রোতা বন্ধুরা, চলুন এবারে আমাদের পরবর্তী পরিবেশনায় যাওয়া যাক।
الذي يحرم على المسلمين الخضوع للكافرين وفي الحج معالم كثيرة فكيف بالقياس والزكاة والطهارة والصلاة
بسم الله الرحمن الرحيم گران اوریدون کو السلام علیکم دا تهران دے دے ایران دے اسلامی جمہوریت آج
درنو او محترم اوریدونکو السلام علیکم دا د یو ښاغلي واقفي درته د خور د مبارکې سورې نهم لسم او یولسم آیتونه تلاوتوي چې ورپسې ژباړه هم درته وړاندې کیږي
بسم الله الرحمن الرحيم
أين
الكلمة
تقول يوم ندعو كل
أناس ولئن أذقنا الإنسان منا رحمة كل ما نزعنا
يدعى مع أهل البيت يكونوا مع أهل البيت عليهم السلام
ثم نزعنا أنه لا يعلم
أنه قال أن تكون معنا يوم القيامة
ولئن أذقناه نعماء بعد ضراء لن يقول
لا عليهم
لا يقولن نزغبا تنهيئات
عنه إنه لفهم ودعينا إلى رسول الله صلى الله عليه وآله وفزعتم إلينا
Değerli dinleyiciler, Tahran Ban yapılan 1,5 saatlik Türkçe yayınlarımızı sabahları Türkçe saatiyle 7:50 arasında kısa dalga 25 metre 11.780 kHz üzerinden dinleyebilirsiniz.
Balonuz al mihraban şudayı kınama.
Türkçe saatiyle
Kumul yavgını adam ka diyey nimet hanvar kurs. Al biyayı kribet vahli muhabına umide al naşukreşi. Al kan emat او شوکالی ورکه لسک دی پا ورست ورکره نو وای چی نور موز مادر بنا و غمونا غرس شوی او پدغس حال دی خوشحاله کنی او دیر غاوری زیاری و دلتوگو کسانی لپاره چی ارفتی ایمان پراناتی پسختیو او آسانیو که زغم کری او نی کارونی کردی هم بخنشتا او غنگوی اجر
بسم الله الرحمن الرحیم گران اوریدونکو هر چیری چې اساس مور سلام مونږ کی هلی ومنه د تهران رادیو لمازګرنی او سات خبرونه سره زالیا سره بي دي له خپل همکار علي فاطمی سره خصوصا درنه حضور ته حاضر سی نن د یک شنبه ورځ د یوزر سلور سو دریم مریسکال د مرقومی د میاشتې د واهم او د 2023 میلادي کال د دسمبر د میاشتې دوه وشتمه نیټه ده چې د یوزر سلور سو پر سلویشتم تمری کال د جمادی وسانی د میاشتې لشلمه نیټه او همداشان د حضرت بی بی فاطمه زهرا سلامونه علیها لا نیک مرغ زوکری سره سمون خوری هم دې مناسبت تاسو ګران اوریدونکو ته د زړه له کومې مبارکي وړاندې کوم له معمول سره سم د خپرونې په سر کې به لومړی د ایران بیا افغانستان او ورپسې به د سیمه نړۍ تازه خبرونه درته وړاندې سي لا دوره سبا هم په یمن باندې د اسرائیل رژیم د بریدونو د موخو پاکټ یوه سیاسي تبصره واورئ بیا به په تېره اونۍ کې د ایران د اسلامي جمهوریت په مهمو پیښو یوه کتنه وکړو له هغه وروسته به هم د حضرت بی بی فاطمه الزهرا سلامونه علیها د زوکړې په مناسبت یوه ځانګړې خپرونه واورئ او په پای کې به هم د تلپاتې وږمې خپرونه درته وړاندې سي چې ورسره به زموږ به نن ورځې مازدیګرنۍ یوه ساعته پروګرام ختم سي او موږ به هم ستاسو له حضوره رخصت شو یادونه کوم چې www.parstoday.com/spaces/pointdirect او پښتو نه نیویتیا هو.com هم زموږ ایمیل ادرس دی. اوس په تهران کې د مازیګر څلور بجې دي. پام وکړئ د دې مهال خبرونو ته.
په سر کې پام وکړئ د مهمو خبرونو سر ټکو ته. امام خامنه‌ای و فرمایل اسلامی جمهوریت نیابتی زواکونو تا هیس ارتیا نلری. یونان کی اتا افغان کادوال د بیړی د چپکی دو پا پوشکی مرشیوی پا تخار کی چودن وشوا در غزی پا مختلف سیمو و پا کمال و دوان و روختون باندی در سیمستانو گرانا بریدونا او د اسرائیل ملاتارو هوادون تا در سنهان در حکومت خبر داره.
تفصيل خبرنا دا اسلامي انقلاب معظم رهبر دا اهل بيت الله مدعوانو سره په کتنه کې ټینګار وکړ چې د ایران اسلامي جمهوریت په سیمه کې د هر یو اقدام لپاره نیابتي ځواکونو ته ضرورت نه لري. د یمن، حزب الله، حماس او اسلامي جهاد مبارزه د ایمان او باور له مخې ده. د حضرت صدیقة کبرا سلام الله علیها د زوکې له کلیزې سره هممهاله امام خامنه‌ای د اهل بیت الله مدعوانو سره وکتل او په هغه کتنه کې وویل د حضرت زهرا سلام الله علیها پر ټولو مهم کار د حقیقت بیانول او د اهل بیت مدعی هم له هغې بیبي څخه په پیروکارۍ سره یعنې د بیان د جهاد په ترسره کولو کې نغښتې ده. فاطمة الزهرا سلام الله علیها هم دروازې حقیقتونه بیانول د همهغو ورځو مسایل دروازې د حقیقتونو او چارو بیانول یو ډېر مهم مسؤلیت دی. د اسلامي انقلاب رهبر متهم ته په کتاب کې وویل نن سبا دښمن د خلکو په باورونو کې د شک او شبهې د رامنځته کولو کوښښ کوي او موږ هم باید ورسره په مقابله کې حقیقتونه بیان کړو. تاسو هم د هغو کسانو له ډلې یاست چې دغه لوی کار کولی سئ. هغوی زیاته کړه امریکا په دغو دوو لارو په هیوادونو باندې د ولکې په لټه کې دی، یا دیکتاتوري نظامونه رامنځته کړي او یا هم بلواوې او ګډوډۍ. په سوریه کې بلوا رامنځته کړه او اوس هم په خپل سوچ کې د بریا احساس کوي. یو امریکایي مزدور ویلي چې که په ایران کې بلوا رامنځته کړي موږ یې مرسته کوو، خو د ایران ولس هر هغه څوک چې په دې لږ کې د امریکا مزدوري وکړي تر پښو لاندې کوي. د اسلامي انقلاب رهبر یادونه وکړه چې دښمنان په دوامداره توګه چې د ایران اسلامي جمهوریت په سیمه کې خپل په دوامداره توګه وایي چې د ایران اسلامي جمهوریت په سیمه کې خپل نیابتي ځواکونه د لاسه ورکړي دي. دا هم یو بله تېروتنه، اسلامي جمهوریت هیڅ نیابتي ځواک نه لري. یمن جنګیږي ځکه چې ایمان لري، د هغه ایماني ځواک میدان ته یې ورکاږي. حماس او اسلامي جهاد جنګیږي ځکه چې د هغوی باور هغوی دا کار ته مجبوره کوي. هغوی زموږ نیابتیان نه دي. امام خامنه‌ای په ټینګار سره وویل چې که د ایران اسلامي جمهوریت وغواړي چې اقدام وکړي نیابتي ځواکونو ته ضرورت نه لري.
د یونان ساحلي ګارډ پر مشنبه وویل چې په ختیځ کې د روډس ټاپو ته نږدې د جمعې په ورځ د یوې ګړندۍ کښتۍ د چپه کېدو په پیښه کې اته تنه مړه شوي او ګڼ شمېر نور ژوبل شوي چې ټول افغانان یاد شوي دي. د اسوسییټډ پریس آژانس د راپور له مخې د ګارډ وویل چې پرون هیام د پیښې په ځای کې د احتمالي ژوندي پاتې شویو قربانیانو پسې د لټون عملیات ترسره کړل. چارواکو ویل دغه کښتۍ چې غیر قانوني کډوال یې لېږدول هغه مهال چپه شوه چې خطرناک معمولونه یې ترسره کول تر څو د ساحلي ګارډ له یوې کښتۍ څخه ځان وژغوري. ساحلي ګارډ 13 افغان کډوال چې 12 نارینه، 3 ښځې او 3 ماشومان پکې دي ژغورلي دي. چارواکو همدارنګه ویلي چې یو شمېر ژغورل شوي په روغتون کې بستري شوي چې د یو وضعیت یې نازک دی. د یونان چارواکو د دغه پیښې په تړاو د دوو ترک اسباو د نیولو خبر ورکړی او فراغوی د قاچاق وروکو تور پورې
د تخار ولایت په مرکز طالقان ښار کې نن تېره شپه چاودنه وشوه. ځایي سرچینې وایي چاودنه سرای سنګ او لومړۍ امنیتي حوزې ته نږدې یوه ریکشا کې د ځای پر ځای سوې مای له امله سوې ده. د چاودنې شدت د ځایي اوسېدونکو تر منځ ویره خپره کړې او طالبانو امنیتي ځواکونو سیمو ته لېږدلي دي. تر اوسه طالب چارواکو د چاودنې د څنګوالي او د مرګ ژوبلې د شمېر او احتمالي زیان په اړه څه نه دي ویلي. بل دا چې په ننګرهار کې زموږ خبریال د درملیزو مرکزونو د ستونزو په اړه یو راپور چمتو کړی دی، راځئ چې په ګډه ورته وګورو.
ننګرهار کې روغتیایي چارواکي وایي لسګونه روغتیایي مرکزونه ودانۍ نه لري او په کرایه کورونو کې فعالیت کوي. چارواکي وایي د ښو او غوره روغتیایي خدمتونو وړاندې کولو په موخه دغو مرکزونو ته د ودانۍ جوړولو په هڅه کې دي. د ننګرهار عام روغتیا رئیس مولوي امین الله شریف وایي د ننګرهار په بېلابېلو ولسوالیو په ځانګړي توګه لري په تو سیمه کې لښپټو څخه تراتې او پورې روغتیاي مرکزونه خپل ودانې نه لري او په کرایه کورونو کې فعالیت کوي. د نوموړي پروانه په دغو کرایه کورونو کې هغه ډول چې لازمه ده خلکو ته په معیار برابر روغتیاي خدمتونه نه شي وړاندې کېدای. مولوي امین الله شریف وایي هڅه کوي چې د حکومت او مرسته کوونکو ادارو پر مټ ټول هغه روغتیاي مرکزونو ته چې خپلې ودانې نه لري ودانې جوړ او په اړین روغتیاي تجهیزاتو یې سنبال کړي.
تقریبا داسې تعداد کې چې موږ روغتیاي مرکزونه تر شپېتو او یو پرتیو پر داسې مرکزونه موږ نه لرو چې هغه کې موږ یې قریب کورو کې اوسېږو یا هم داسې کنټینرو کې اوسېږو داسې شپېته او اویاتو پر داسې مرکزونه شته.
د ننګرهار عام روغتیا رئیس وایي د عام روغتیا وزارت به په نږدې راتلونکي کې په حکومتي بودیجه د دې ولایت په ټولو هغو ولسوالیو کې چې سیمه ییز روغتونونه نشته ودانې جوړ او تشکیلات به یې منظور کړي. ننګرهار د هېواد په کچه له ګڼ مېشتو ولایتونو څخه ګڼل کېږي. د معلوماتو له مخې دا مهال د ننګرهار د استوګو شمېر نږدې 4 میلیونه تنو ته ورنږدې شوی خو لا هم په حکومتي کچه د څه باندې 1 میلیون وګړو لپاره امتیازات ورکول کېږي. محمد آصف شینواره، تهران راډیو، جلال آباد.
دا خبرونه د تهران راډیو نه اوري. په صنعا کې د یمن خارجه وزیر جمال عامر د سهیونیستي رژیم پلوي هیوادونو ته خبرداری ورکړ او وویل هر هیواد چې په یمن باندې په یرغل کې د سهیونیستي رژیم مرسته وکړي له سختو پایلو سره به مخامخ شي. ورمه ورځ یمني رسنیو په الحدیدې ولایت کې د جبل الجد په سیمې د امریکا او انګلیس د پراخو بریدونو خبر ورکړ. تېره شپه هم امریکا او انګلیس د یمن په پلازمېنه
په دې کې د روغتیا وزارت د شهید کمال ادوان په روغتون باندې د اسرائیل رژیم د سختو هوایي بریدونو خبر ورکړ. د اسرائیل رژیم پوځ د غزې په شمال کې د کمال ادوان د روغتون د سمدستي خالي کېدو امر ورکړی دی. سیونیستي پوځ په وروستیو ساعتونو کې په پرله پسې توګه د غزې په شمال کې د کمال ادوان په روغتون باندې دوامدارې بمباری کړې دي او په بمونو روباټ او بې پیلوټو الوتکو سره دغه روغتون یې محاصره کړی او د ناروغانو او ډاکټرانو لپاره له مخکې نه هم حالات سخت سوی دی. د کمال ادوان د روغتون مشر ډاکټر حسام ابو صفیه وویل سیونیستانو په ټانګانو او مختلفو وسلو سره د دې روغتون ورکتون او نسایي ولادي برخې په نښه کړي. هغه یادونه وکړه چې اوس مهال 68 تنه ټپیان او 135 تنه ډاکټران او نرسان روغتون کې بند پاتې دي. همداشان خبرې رسنیو د غزې په شمال کې د العودي په روغتون باندې هم د سیونیستي رژیم د ډزو خبر ورکړی دی. د دې راپور له مخې سیونیستي رژیم همداشان د غزې په مختلفو سیمو باندې بریدونو ته دوام ورکړي او د دې رژیم جنګي جټانو یو ځلې بیا د غزې په مرکز د النصیرات د کیمپ په شمال او لویدیځ کې بمباری ترسره کړي. اخوا بیا الجزیره ویلي چې د سیونیستي رژیم توپونه هم د غزې په شمال ختیځ کې د السفتاوي سیمې او د غزې په شمال کې د بیت الهیا په ښار باندې د
په لویدیځ آسیا کې د امریکا مرکزي قومندانۍ چې په سینټ کام مشهور دی اعلان وکړ چې د هیری ترومن د تیاری وړونکي کښتۍ یو جنګي اف 14 ډوله جټ د امریکایي جنګي کښتۍ له خوا په غلطۍ کې پنځه شوی او یمن سره نږدې په سور سمندر کې غورځېدلی دی. د سینټ کام په اعلامیه کې راغلی ده چې دغه جنګي جټ د کیټسبورګ د جنګي کښتۍ له خوا په توغندو سره پنځه شوی. د سره مهاله د یمن د انصار الله غورځنګ جکپورې غړي عبدالرحمن الاهانی نومي خبرداری ورکړ چې د یمن پر خلاف هر ډول جنګي اقدام به په ټوله سیمه کې د امریکا د هغه د ګټو تیلو او لاسپوڅو په مخ د دوزخ دروازې خلاصې کړي. سنت کام ادعا کړې ده چې په صنعا کې د یمن د پوځي قوماندانۍ او د توغندو په زیرمو باندې برید کړی دی. دا برید امریکا له هغه وروسته وکړه چې یمن بیا ځلې تېره ورځ د سجنیس رژیم په زړه کې په یو فوزي ودانۍ باندې د هایپر پرسونیک په توغندو سره برید وکړ. د سره مهاله امریکا اعلان وکړ چې د یمن د یو کښتۍ او ضد توغندۍ او بیا یو بې پیلوټه الوتکه یې هم په سره سمندر کې نسکوره کړې دي. اخوا بیا د والان خبري ویبپاڼې هم د یمن د توغندۍ په وړاندې د اسرائیل رژیم د دفاعي سیسټمونو د ماتې خوړلو له کبله د سهنستان د وحشت او ویر په اکل راپور ورکړی چې د یمن توغندۍ په داسې حال کې په ودانۍ باندې وموشته چې هغوی حتی خوندي ځای ته د رسېدو وخت هم پیدا نه کړ. د یمن پوز په زلونو ټینګار کړی دی چې د دې هېواد پوځي عملیاتونه تر هغه پورې چې د صهیونیست دښمن یرغلونه دوام ولري او په غزې باندې بریدونه بند کړي نه وي دوام به پیدا کړي.
چین وایي چې امریکا ته نړۍ تر ټولو ستر امنیتي ګواښ دی. د چین د دفاع وزارت وایاند امریکا د نړیوال امنیت لپاره تر ټولو ستر ګواښ او په نړیوال نظم کې د بې ثباتۍ لامل وبلله. د چین د دفاع وزارت وایاند جانګ شیاوکانګ د چین د پوځي وړتیا پاکله د امریکا د دفاع وزارت د راپور په غبرګون کې ورڅخه غوښتنه وکړه چې د چین په داخلي چارو کې لاسوهنه نه وکړي. شیاوکانګ د نورو هیوادونو په کورنیو چارو کې د امریکا د پوځي لاسوهنو په غندلو سره زیاته کړه. واشنګټن هڅه کړې ده چې په دروغ او تور لګولو سره د چین د پوځ اعتبار له منځه یوسي او د چین پوځي ګواښ په ګوته کړي. خو د چین د دفاع وزارت د وایم په وینا دغه هیواد په پرېکنده توګه سوله ییزې ودې ته دوام ورکوي او تل د مخنیونکو ځواک په بنیاد باندې دفاعي سیاستونه تعقیبوي. په دې وروستیو ورځو کې امریکا د چین د پوځ په هکله یو راپور خپور کړی و چې پکښې د چینایي قومندانانو د فساد، د اټومي وسلو د تولید زیاتوالی او د توغندوي سیسټمونو د پیاوړي کېدو په هکله معلومات وړاندې سوی.
جنوبی وزیرستان کې د برید پر مهال شپږ پاکستانی سرتیري وژل شوي دي. د کوزه پښتونخوا جنوبی وزیرستان مکی سیمه کې په یو نظامی مرکز د برید په ترڅ کې شپږ پاکستانی پوځیان وژل شوي او اته نور ټپیان دي. د پاکستانی رسنیو د خبر له مخې د پیښې چې تیره ورځ رامنځته شوې ده د نظامیانو په ځوابیه برید کې د دوی اته وسلوال مخالفین هم وژل شوي دي. د یادونې وړ ده چې په دې وروستیو کې په کوزه پښتونخوا بیلابیلو سیمو کې په نظامیانو بریدونه زیات شوي دي. داود نن ورځې خبر.
ثم رقد على فراشه يقيه بمزجته اهبطا الى الارض جميعا فاحفظاه من عدوه. فهبط جبرائيل فجلس عند راسه.
سياسي تبصره
جعل جبرائيل يقول لكم
قدر مناوریدونکو د یمن په بیخ بناو باندې د سیونیس رژیم د بریدونو اهداف زموږ د نن ورځې د سیاسي تفسیرې موضوع ده. هیله لرو چې تر پایه زموږ سره ملګرتیا وکړي. سیونیس رژیم د مقاومت د محور د لوبغاړو په خلاف د خپلو بریدونو په نوې څپه کې د یمن بیخ بناو او عامه تاسیساتو باندې په پراخو هوایي بریدونو لاس پورې کړی دی. په وروستیو ورځو کې د سیونیس رژیم جنګي جټانو د یمن یو شمېر سیمو باندې درانه بمباری وکړ چې سمدستي انصار الله غورځنګ هم په خپلو ځوابي بریدونکي هایپرسانیک توغندیو سره د دې رژیم په زړه تل ابیب کې مهم اهداف په نښه کړ. په یمن باندې د سیونیستي رژیم د بریدونو موخې په دوو برخو ویشل شوې. لومړی لوی هدفونه دي او دوهم بیا لنډ مهالې موخې دي. په یمن باندې د سیونیستي رژیم د بریدونو لوی هدف د مقاومت له جبهې سره تړلی دي. سیونیستي رژیم د مقاومت د محور له لوبغاړو سره د جنګ په دوام کې هڅه کړې ده. په یمن باندې په پراخو بریدونو سره په خپل سوچ کې د مقاومت محور کمزوري کړي. په حقیقت کې په یمن باندې د سیونیستي رژیم بریدونه همهغه د غزې، حماس او لبنان او همداشان د سوریې په خلاف د بریدونو په دوام کې ترسره کېږي. په یمن باندې د سیونیستي رژیم د بریدونو په لنډمهاله هدفونو کې څو موردونه شامل دي. لومړی هدف په وروستیو میاشتو کې د سیونیستي رژیم په خلاف د یمن بریدونو ته غبرګون ښودل و. د غزې د څانګې په خلاف د اسرائیل د رژیم د نسل وژنې له دوام وروسته یمن د دې رژیم پورې د اړوندو کښتیو په ویشتلو سره د غزې په جنګ کې ښکېل شو. د یمن دغه اقدام د سیونیستي رژیم د جنایاتو په وړاندې د غزې له خلکو څخه د دفاع په لړ کې یوازنی عملي اقدام و. د یمن په خلاف د امریکا او د هغوی د ملګرو بریدونه د اسرائیل رژیم په خلاف د یمن د بریدونو په بندولو کې ناکامه سو. اوس تونس رژیم چې د غزې او لبنان سره په جنگ زیات ښکیل نه دی کوشش کوي د یمن په خلاف عملیات وکړي. د یمن په خلاف د بریدونو د اسرائیل رژیم دوهمه موخه دا ده چې د سوریه ورته د سا په یمن کې هم عملي کړي. تونس رژیم په سنها کې د برېښنا په دوو مرکزونو بمباری وکړي او زرګونه کورنۍ له برېښنا څخه محروم کړ. همداشان سیونس رژیم په الحدیدیه الصلیف بندرونو او راسی ساتی دی تایساتو باندې حمله وکړه چې په کښې یو شمېر ملکي وګړو ته مرکز ژوبله واوښته. سیونس رژیم د یمن په عامه تایساتو باندې په برید سره کوشش کوي. په سنا کې د یمن د بدلون او بیا رغونې حکومت مشروعیت کمزوری کړي او خلک ورڅخه ناراضه کړي. مهمه خبره دا ده چې د سنا حکومت د یوې اعلامیې په صادرولو سره د دې په بیانولو چې د نیواکرو له لوري د عامه تایساتو بمبارول زموږ عامو وګړو د روزمره ژوند د ګډوډولو په لړ کې ترسره کېږي ټینګار وکړ چې د دښمن دغه یرغلونه هېڅکله به د یمن د ویرې لامل نه سي او یمن به په خپلو ټولو اوزارونو سره د اسرائیل رژیم د یرغل په وړاندې مقاومت ته دوام ورکړي. هېڅ داسې حمله به موږ له خپلې ملي واکمنۍ ځمکنۍ بشپړتیا او د خلکو له دفاع څخه پښېمانه نه کړي. ورسته مسله دا ده چې ځینې کارپوهان ټینګار پرې کوي چې سیونیس رژیم له سوریې سره د یمن په پرتله کولو کې تېروتنه کړې ده، ځکه چې یمن د تاریخ یوازنی داسې هېواد دی چې د ویجاړوونکو جګړو او حتی د ټولو عامه تایساتو من جمله هوایي میدانونو بندرونو برېښنا قوتونو له ویجاړېدو وروسته هم ماته نه ده خوړلې او هېڅکله د یرغلګرو په وړاندې تسلیم سوی نه دی. د سیاسي تفسیر قدرمن اوریدونکو د پروګرام په دغه برخه کې به د ایران اسلامي جمهوریت مهمو پیښو ته یې وکتنه وکړو او بیا به هم د حضرت بي فاطمة الزهرا سلام علیها په اړه ځانګړې خپرونه واورئ او له هغه وروسته به تل پاتې وږمې واورئ چې ورسره به زموږ د نن ورځې پروګرام ختم سي او موږ به ستاسو له حضوره رخصت شو.
ایران په تیره اونۍ کې
د تهران راډیو ډیرو قدرمنو اوریدونکو السلام علیکم. د ایران د تیرې اونۍ د حالاتو د څیړنې له اونیز پروګرام سره زه فاطمی له خپل محترم همکار
سنجی اصغر عزیز سره
ستاسو په خدمت کې حاضر شوي. نن به هم تیره اونۍ په ایران کې د رامنځته شویو پیښو جاج اخلو. هیله ده چې د پروګرام تر پای سره هیله
د تیرونی په سه‌شنبه د اسلامي انقلاب معظم رهبر د زرګونو میرمنو او انجونو سره په کتنه کې حضرت بی بی فاطمة الزهرا سلام الله علیها د خلقت یوه عجوبه وبلله او د ښځې پاکله د اسلام د منشور د مهمو اصولو په بیانولو سره وفرمایل په اسلام کې ښځه او سړي د یو بل بشپړوونکي دي او پاک ژوند ته د رسېدو او په علمي کلتوري او هنري ډګرونو کې په هلو ځلو او په ټولنیزې او سیاسي اغېزشیندنې اقتصادي فعالیتونو او نړیوالو مسایلو کې له یو بل سره هېڅ توپیر نه لري. حضرت آیت الله او لطفا سید علي خامنه‌ای همداشان په سیمه کې د سیونیس رژیم او امریکا د جنایتونو دوام او ورسره د ځینو مرستې ته اشاره وکړه او وفرمایل سیونیس رژیم په خپل ګمان د سوریې له لارې چمتو کېږي چې د حزبالله ځواکونه محاصره کړي او جړه یې وباسي خو جړه به د اسرائیلو ووځي. معظم رهبر په نړۍ کې د ښځې د مسؤلیت په هکله مختلفو لوټوکو څخه اشارې سره وویل سرمایه داران او د هغوی تابع سیاستوالان پراخه نړۍ کې د اغیزناکو رسنیو په درلودلو سره په بې صداقتۍ او دروغ ویلو او د یوې فلسفې او انسان دوستانه نظریې په ظاهري جامو کې د ښځو د نړیوالې ټولنې په چارو کې د لاسوهنې او لور ورکولو او د ناروا ګټو د ترلاسه کولو لپاره خپلې جنایتکارانه او فساد جوړوونکې انګیزې امام خامنهای بې صداقتي او ریاکاري د غربیانو پانګوالو او استعمارګرانو همیشنۍ طریقه وبلله او د ښځو د ازادۍ او خپلواکۍ په نامه په ډېرو لږو پیسو کارګرانو ته د صنایعو د اړتیا د تامینولو لپاره کارخانو ته د ښځو راوستل یې د دغې ریاکارۍ یوه بېلګه وبلله. دوی د ښځې په مسؤلیت کې د اسلام د منشور تشریح په دې لړ کې د اسلام له منطقه د عامه پوهاوی لپاره ضروري وبلله او ویې فرمایل دا منطق باید په ټولنه کې دود شو او د هغه مطابق عمل وکړو، چې البته له انقلاب وروسته په دې لړ کې ډېر کارونه ترسره شوي دي. د اسلامي انقلاب سرلارخود د زوجیت مسله په اسلام کې د ښځې په منشور کې لومړنی مهم مسل وبلل او زیاته یې کړه د قرآن د ګڼو آیتونو له مخې ښځه او سړي د یو بل له جنس څخه دي، جوړه دي او کاملونکي یعنی بشپړه کوونکي دي. امام خامنه ای د خپلې وینا په وروستۍ برخه کې د سیمې مسایلو ته په اشارې سره څرګنده کړه دا څه چې په سوریه کې د سوسي رژیم په جنایتونو او ورسره د امریکې او د نورو په مرستې ترسره سول، دښمنانو فکر وکړ چې د مقاومت مسله ختمه سوه خو هغوی سخت تېروتې دي. د اسلامي انقلاب ستر لارښود د فلسطیني مبارزانو او د حزب الله غورځنګ د مجاهدانو تر څنګ د ایران په ودرېدو او له هغوی سره د هر ډول ملاتړ او ممکنې مرستې په دوام باندې په ټینګار سره هیله څرګنده کړه چې مجاهدان هغه ورځ وویني چې خبیث دښمن د هغوی تر پښو لاندې سي.
د ایران اسلامي جمهوریت ولسمشر مسعود پزشکیان چې د چهارشنبه په ماښام د ډي اتر ډلې په یوه ولسمه غونډه کې د ګډون او وینا لپاره مصر ته تللی و، په دغه غونډه کې د وینا تر څنګ یې د ترکیې او مصر له ولسمشرانو او د پاکستان له لومړي وزیر سره وکتل او د غزې او لبنان د وضعیت د څېړنې په غونډه کې ګډون وکړ. د ایران د اسلامي جمهوریت ولسمشر د پنجشنبه په سهار د ډي اتر سازمان له عمومي منشي عیساکا عبدالقادر امام سره په کتنې کې د خړې هیوادونو د تجارتي تبادلې لپاره د پیسو او مالی میکانیزم جوړول د دغه سازمان اهدافو ته د رسیدو لپاره یو ضروري کار وباله او ویې ویل د اسلامي غړې هیوادونو د ګډې پانګونې لپاره د دغه سازمان د پراختیايي صندوق جوړول به په دې برخه کې یو مؤثر ګام وي او ایران د دغه سازمان د جوړولو لپاره خپل چمتووالی اعلان کړ. هغه بیا په قاهره کې د ډي اته غونډې تر سره کېدو ځای ته لاړ او د خپلې وینا په یوه برخه کې هیله وښودله چې په ډي اته سازمان باندې د مصر د مشرۍ په پړاو کې د غړو ترمنځ د دوستۍ او ورورولۍ او د څو اړخیزو ملګرتیاو د زیاتولو په بهیر کې د جدي ګامونو کتونکي وګوسو. هغه همدا شان ټینګار وکړ چې تیاری لرو چې له ښار زیږېدونکو ځوانانو د ډله ییز ملاتړ لپاره د ایډیاو او پانګې د ګډ بانک او د علم او ټکنالوژیو د ګډو پارکونو د جوړولو په شان د ډي اته په بنیاد ګډ اقدامات د علم او ټکنالوژۍ د غونډو ترسره کول د مطالعاتي فرصتونو ځانګړي کول او د غړو په ملګرتیا سره د تحصیلي بورسیو ورکول او د استادانو او محصلانو د تبادلې کار عملیاتي کړو. د ایران د اسلامي جمهوریت ولسمشر د خپل سفر د پروګرامونو په دوام کې د غزې او لبنان د حالاتو د څېړنې په غونډه کې هم ګډون وکړ او د لویدیځې آسیا د وروستیو بدلونونو په هکله د ایران دریځونه یې بیان کړل او په غزه کې د جنګ د بندولو او له جنګ وروسته د دغې سیمې له خلکو سره د مرستې په هکله یې 15 مهم وړاندیزونه وکړل. هغه په دې برخه کې په دې خبره سره چې د فلسطین د ولس خلاف د بشریت د تاریخ د ټولو غمیزو او جنایتونو د یوې ټولګې د ترسره کېدو کتونکي او پر هغې سربېره صهیونیستي رژیم په دې وروستیو میاشتو کې په لبنان او سوریې باندې هم بې رحمه حملې ترسره کړي. وویل په غزې، لبنان او سوریې کې د دغه رژیم د جنایتونو د بندولو لپاره د باوا چول د سیمې د هیوادونو او د G8 سازمان د غریبو هیوادونو تر ټولو مهم انساني او اخلاقي لومړیتوب دی. د ایران د اسلامي جمهوریت ولسمشر قاهره ته د سفر په ترڅ کې د پاکستان د وزیر اعظم شهباز شریف سره هم وکتل او په اسلامي نړۍ کې د یووالي او د یوې کرنسۍ په جوړولو او د ګډ بازارونو له ظرفیت په استفادې سره یې د اسلامي هیوادونو ترمنځ د اقتصادي اړیکو پیاوړتیا په دې حساس پړاو کې ضروري وبلله. ښاغلی پزشکیان د خپل ترک همرتبه رجب طیب اردوغان په کتنې کې هم د سوریې وروستیو بدلونونو ته په اشارې سره د دغه هیواد د مځکني بشپړتیا د ساتنې پر ضرورت ټینګار وکړ او څرګند یې کړه په سوریه کې هر ډول بدلونونه باید د دغه هیواد د مځکني بشپړتیا په ساتنې سره ترسره شي او د سوریې خاورې ته لږ شان تاوان او نفوذ هم هیڅکله د منلو وړ نه دی. د ایران د اسلامي جمهوریت ولسمشر قاهره ته په خپل دغه سفر کې د مصر له ولسمشر عبدالفتاح السیسی سره هم ملاقات وکړ.
د بلې خوا د ایران د اسلامي جمهوریت خارجه وزیر ویلي دي چې د غزې او لبنان په جنګ کې د صهیونیستانو کرچار او د سوریې خلاف د دغه رژیم تیری د ټولې سیمې لپاره د اسرایلو د ګواښ په هکله د ایران د خبرداریو د سموالي نښه ده. زه د باسي راکچي د ډي اته ډلې د غونډې تر څنګ د مصر لا الغد چینل سره په مرکه کې په سیمه باندې د قدس د نیوانکر رژیم ته وایي په لړ کې د ستر اسلامي واپتو د کمزوري کولو او پوټس کولو لپاره اوږدمهال امریکایي سیونیستي پلان ته په اشارې سره وویل د غزې د جنګ او مسلوجنې په دوران کې د سیونیستي رژیم کلچار او د سوریې خلاف د دغه رژیم تیاری او د دغه هیواد د دفاعي او اقتصادي جوړښتونو او بېاحتناو له منځه وړل ثابتوي چې په دې لړ کې د ایران خبرداری صحیح او پرځای. د ایران د بهرنیو چارو وزیر په سیمه کې د مقاومت د چورلیس د جوړېدو اصلي هدف په فلسطین کې د سیونیستي رژیم له نیواکرۍ او تیریکرۍ سره مبارزه او مقابله وبلله او د فلسطینیانو د حقوقو ترلاسه کېدل یې هدف وګڼل او زیاته کړه مقاومت د غزې له جنګ وروسته بدلونونو کې د ډېرو زیانونو له لیدلو او د ځینو مشرانو له شهادت سره سره نیواکرو ته درانه ګزارونه ورکړي او هم دغه ګزارونه اوس هم روان دي چې د اسرایلو رژیم یې مذاکرې او په لبنان کې د وطن منلو ته تیار
دی. او په ملګرو ملتونو کې د ایران دایمي سفیر او استازی امیر سید روانی په دې خبرې سره چې د ایران اسلامي جمهوریت د سوریې له وحدت، حاکمیت او مذکرنی بشپتیا څخه خپل پرېکنده ملاتړ یو ځل بیا اعلان کړ. څرګنده کړه د سوریې راتلونکې یوازې د تهیبات د خاصې لخوا او د بهرنیو مداخلي یا تاخیر پرته ټاکل کېږي. هغه په دې خبرې باندې په ټینګار سره چې ایران د اسرایلو د نیواکه رژیم لخوا د سوریې د حاکمیت او مذکرنی بشپتیا د خلافوځۍ دوام په کلکه غندي زیاته کړه دغه رژیم د سوریې له روانو حالاتو په ناوړې استفادې سره خپل سیاسي هدفونه نښوي او د دغه هېواد د بریښ د ناوو رانلو کې دوام ورکړی دی. د رواني ویل امنیت شورا باید د دغو تېرو سره د مقابلې لپاره پرېکنده اقدام ترسره کړي او د سوریې په خاورې کې د اسرایلو نیواکري پای ته ورسوي. هغه همداشان زیاته کړه چې ایران په خپل رغندګول باندې کلک ولاړ پاتې کېږي او د ملګرو ملتونو سیمه ییزو انډیوالانو او د سوریه د خلکو مزخرفیا به وکړي تر څو په سوریه او سیمه کې پایداري سولې او ثبات ته ورسېږي.
قدر من اوریدونکو د دې خبرونه و حتی هم څو ساسو نه راځي
اصلا تاسو په
بسم الله الرحمن الرحيم. السلام عليكم
ورحمة الله وبركاته.
اللهم
صل على محمد وعلى آل محمد.
دوستان صاحب خدمت حاضر شوم چې د اسلام د ګران پیغمبر حضرت محمد مصطفی صلی
الله علیه وسلم او د امریکا د استبداد او نشر
په سيطره دي على الدول
القوات اليمنيه تعلن اسقاط طائره 18 واستهداف